بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. الحمد لله على رب العالمين. অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে একটি দিনী বৈঠকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আজকের দিনে মৃত ব্যক্তি কেন্দ্রিক যে সমস্ত বেদাত, জানাজা সংক্রান্ত যে সমস্ত বেদাত, সে বিষয়গুলো নিয়ে আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। জানাজা সংক্রান্ত বেদাত, মৃত্যু ব্যক্তির দফন কফনের পরে যে সমস্ত বেদাত, সেগুলো অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। রাসূলের দেওয়া তরিকা যদি দফন কফন না হয় তাহলে অবশ্যই রাসূলের বৃদ্ধাশ্রম করা হলো। আর রাসূলের বৃদ্ধাশ্রম করা হলে আল্লাহ তাআলা বলছেন: فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। যারা নবীর আদেশের বিরুদ্ধাচরণ করেন, নবীর আদেশের বিরুদ্ধে বা বিপরীত কাম করে, আমল করে, তারা এই বিষয়ে সতর্ক হোক যে তাদেরকে ফিতনা, বিপর্যয় তাদেরকে গ্রাস করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আক্রমণ করবে। সুতরাং আমরা অবশ্যই খেয়াল রাখব মৃত্যু ব্যক্তির কেন্দ্রিক যে সমস্ত বেদাত কুসংস্কার চালু আছে সেগুলো আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব। যেমন আমরা উল্লেখ করেছিলাম, অসংখ্য মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মারা গেছে, তারপরে অসংখ্য যে সমস্ত কাজ করে থাকে, জঘন্য কাজ যা শরীয়তে সমর্থন করে না, যেমন কুলখানি করা, চল্লিশা করা, হাফিজ আলেমদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে দাওয়াত খতম করা, সবিনা খতম, তারপরে রুহের ওপরে সবিনা বকসানো, এরপরে মৃত্যুর অনেকদিন পরে খতমে ইউনুস, মানে 1000 বার ইউনুস পড়বে, দুয়া ইউনুস পড়বে, খতমে জালালি, ফাতেহা, ইসালে সব, যত রকম অনুষ্ঠান আছে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হুজুরকে খাওয়াবে, সেও গুণাগার হবে আর হুজুর তো গুণাগার হবেই। হ্যাঁ, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে টাকা নেওয়া দেওয়া এটা হারাম। তো যাই হোক, আমরা বিষয়গুলো খেয়াল করব। এরপরে আরো কিছু এই জানাজার আগে যে সমস্ত বিদাত সেগুলো উল্লেখ করেছিলাম, যে পানি থাকা সত্ত্বেও ঢিলাকুলো ব্যবহার করতে হয় মৃত্যু ব্যক্তিকে গোসল করার সময়, এটা একটা বিদাত। এরপরে আরো কিছু শুনেছি যে এই কবর যখন কোনো ব্যক্তির উদ্দেশ্যে কবর খনন করে তখন মধ্যকার যে মাটিটা সেটা নাকি এক কোদাল মাটি নিয়ে দূরে সরিয়ে রাখে, এটা মাটি দাফন করার পরে ওটাকে আবার ছিটাইয়া দেয় উপরে, জানে কবর মানে শাস্তি কমে যায় বা আজাব মাফ হয়, এই ধরনের একটা আকিদা, এই ধরনের একটা বেদাত কিছু চালু করেছে আমাদের হুজুরেরা। এরপরে কবরে চারের সাইডে অর্থাৎ চার কর্নারে চারটা ডাল দেওয়া, চার কুল পড়া, মানে এগুলো সম্পূর্ণ জঘন্য একটা বেদাত। অথচ কবরের কাছে আপনার চায়ের কুল পড়তে হবে, সুরা ফাতিহা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, মনে কোনো হাদিস নেই, মানে কিছু হুজুর আসলে বলি জানি না, মানে মানুষের কাছে পাওয়া চাওয়ার জন্য, মানুষের মন কে জয় করার জন্য, তার ইমামতি টিকে রাখার জন্য মানে বেদাত যে করতে পারে এটা একটা অকল্পনীয় বিষয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তো যাই হোক, আমরা এই উপলক্ষে যত বেদাত আছে সম্পূর্ণ আমরা ত্যাগ করব, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এরপরে জানাজা মানে পরে মাটি যখন দেয় তখন যে দোয়া মিনহা খালাকনাকুম ফিহা নুয়িদুকুম, কোথা থেকে দোয়া আসলো জানি না, আল্লাহু আলাম, মানে কোরআনে আছে বিধায় দোয়া পড়তে হবে নাকি এরকম মানুষের আকিদা, হ্যাঁ এই দোয়া পড়ার কোনো বিধান নাই। তো যাই হোক, আমরা এগুলো সেগুলো আমরা প্রত্যাখ্যান করবো, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা কাফন দাফন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পরে যে সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছবে সেগুলোই আমল করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আজকে একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যা বেদাত সংক্রান্ত বিষয়, সেটি হল 27শে রজব। 27শে রজব কেন্দ্রিক যে সমস্ত বেদাত হয় সেগুলা আমরা সংক্ষিপ্ত আমি আকারে উল্লেখ করছি। সেটি হলো এই যে রজব মাসের নির্দিষ্ট করা, এটা এক প্রকার বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ ভ্রমণে গেছেন, যেই লাইলাতুল ইসরা বা মিরাজ বলা হয় এটাকে, যে ব্যাপারে কোরআন আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সূরা আল ইসরা প্রথম নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে পরম পবিত্র ও মহিমায় সত্তা তিনি, পুত পবিত্র সেই সত্তা যিনি স্বীয় বান্দাকে তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল্লাহ কাবা মসজিদ, এই মসজিদ থেকে মসজিদ আকসা ফিলিস্তিনের যে মসজিদ, সেই মসজিদ আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জি বার আখনা হা আল্লাহ, যার এই যে অর্থাৎ যে মসজিদ, অর্থাৎ এই মসজিদ আকসা ফিলিস্তিনের যে মসজিদ আকসা, সেই মসজিদের চতুর্দিকে আমি কি বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। তো এখান থেকে আমরা যেটা পেলাম, কোন এক রাত্রিতে ভ্রমণ করাইছেন। এই মিরাজ সম্পর্কে যেটি বলা হয়েছে, যখন সেই সময় যখন তায়েফ থেকে তায়েফবাসীদের অমানবিক আচরণ, নির্যাতন, জুলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন চলতে থাকলো, সেই সময়তে তার চাচা আবু তালেব, যিনি তাকে অসংখ্য বা বিপদ আপদে সাহায্য করতেন, এরপরে তার স্ত্রী খাদিজার মৃত্যু সহ, মানে সেই সময়তেই কুরাইশদের অত্যাচার, অমানবিক অত্যাচার, আবু তালেবের মৃত্যু, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু সব মিলে যখন তিনি খুব কষ্ট অনুভব করতেছিলেন, তার অন্তরে একাধিক চিন্তা একত্রিত যখন হল, তখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শোকাহত ও দুঃখে কাতর নবীর সান্ত্বনা আসলো। কোন এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রারত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ছিলেন, কোন এক রাত্রির কথা বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। বুরাকটা হলো ঘোড়ার সাদৃশ্য এক জন্তু, যার দুটি দ্রুতমান পাখা আছে এবং তার গতি হলো বিদ্যুতের ন্যায়। আমরা সুইচ দিলে যেমন বিদ্যুৎ সাথে সাথে চলে আসে, বিদ্যুতের গতি কেমন বুঝতেছেন, সেই এই বিদ্যুতের গতি নেয় সেই বুরাক, ঘোড়ার সাদৃশ্য বুরাকের, মানে সেরকম দ্রুত চলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাতে আরোহণ করানো হলো এবং জিবরিল আলাইহিস সালাম তাকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের প্রথমে নিয়ে যান, অতঃপর সেখান থেকে আসমান পর্যন্ত নিয়ে যান। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, এরপর সেখান থেকে আসমান পর্যন্ত ভ্রমণ করলেন। এই ভ্রমণে তিনি পালন কর্তা বড় বড় অনেক নিদর্শন পরিদর্শন করলেন, আর সেই ভ্রমণেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তিনি এই রাত্রে তার বিশ্বাস নিয়ে, নামাজ নিয়ে, ভ্রমণ নিয়ে, আকাশ ভ্রমণ, সপ্ত আকাশ ভ্রমণ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি যখন মক্কায় আগমন করলেন যে হয়তোবা মানুষ এখন আমাকে মানবে, আমার কথা শুনবে, বুঝবে, আর নির্যাতন করবে না, উপহাস করবে না, সেই মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন তিনি মক্কায় ভোরবেলায় কাবা শরীফের গিয়ে পৌঁছলেন, আর এই কথা যখন কাফেরদের কাছে পৌঁছলো, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মক্কায় আসমান ভ্রমণে গেছিলেন, 7 আসমান ভ্রমণ করে আসলেন। এই কথা তাদের কাছে যখন পৌঁছল, তাদের ঠাট্টা বিদ্রূপটা আরো বেড়ে গেল, মানে তাদের মিথ্যাটা আরো বেড়ে যায়। উপস্থিত কয়েকজন লোক তাকে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে বললেন যে আসলে যে তুমি ভ্রমণ করেছো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এর পরে 7 আসমান, তো ঠিক আছে বাইতুল মুকাদ্দাসের কিছু বিবরণ আমাদেরকে দাও, তাহলে আমরা বিশ্বাস করব। মূলত উদ্দেশ্য ছিল তাকে অক্ষম প্রমাণিত করা, মিথ্যা প্রমাণিত করা, কিন্তু তাদের এই সব কিছু তছনছ হয়ে গেল। তিনি যখন বলতে লাগলেন তখন তারা হতভম্ব হয়ে গেল এবং তাদের তাদের মানে রাগ আরো বেড়ে গেল। তখন আরো তারা আরো বলল যে আমাদেরকে আরো কিছু প্রমাণ দাও, যে প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা প্রমাণ যখন চাইল তখন আমি তাদের প্রমাণ দিলাম যে আমি পথে মক্কাগামী একটি কাফেলার সাক্ষাৎ পাই এবং তিনি কাফেলার বিস্তারিত বিবরণ, উটের সংখ্যা কোথায় কিভাবে কতজন আছে মানে কোথায় আছে সব কিছু তিনি বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যকে সব কিছু বলে দিলেন, কিন্তু কাফেলারা হটকাই দেয়, কুফরি এবং সত্যকে অস্বীকার করার দরুন আরো ভ্রান্ত হয়ে গেল। আর এই কথাটা তাদের এই বিশ্বাস আপনার মিরাজের যে ভ্রমণ, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, কাফেররা তাদের কাছে আবু বকরের কাছে গিয়ে বলল যে জানো তোমার রাসুল, তুমি যাকে রাসুল মানো যা অনুসরণ করো সে এই ধরনের কথা বলতেছে, মানে একটা অবিশ্বাস কর্ম হচ্ছে তাদের কাছে। তখন আবু বকর কাছে গেছিল, আবু বকরকে যদি বলি তাহলে আবু বকর যেহেতু তার সাথে সম্পর্ক, তাহলে আবু বকর যদি অবিশ্বাস করে তাহলে রাসুলের মিথ্যাটা প্রমাণিত হবে, এই ধরনের কথা তারা নিয়ে আশা নিয়ে আবু বকর কাছে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কথাটা জানানো হয়েছে, তখন আবু বকর বলছে যে যদি রাসুল বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম যে রাসুলের ভ্রমণ সত্য। তখন তারাও হতভম্ব হয়ে গেল যে আবু বকরকে জাদু করা হয়েছে। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু বকরের কথাটা পৌঁছল, তখনই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিলেন, যে আবু বকর সিদ্দিক, চরম সত্যবাদী, এক কথায় নির্দ্বিধায় যিনি মেনে নিয়েছেন সেই হলো সত্য সত্যবাদী। তা যাই হোক, যেটা বলছিলাম যে এই রাত্রি ভ্রমণ ব্যাপারে যেটি হাদিস থেকে সাব্যস্ত, কোরআন আয়াত থেকে হাদিস থেকে সাব্যস্ত যে কোন এক রাত্রিতে ঘটনাটি ঘটেছে, তো নির্দিষ্ট করে 27 রজব কোন হাদিস নাই যে সেই দিনই ঘটনাটা ঘটেছে। তো এই উপলক্ষে একে তো বেদাত হলো যে তারিখ নির্ধারণ করা, যেমন ভাবে রাসুলের জন্ম তারিখ 12 রবিউল আউ্বাল, এটা একটা বিভ্রান্তকর একটা তারিখ, রাসুলের জন্ম 12 রবিউল আউ্বাল নয়, এটা মিথ্যা বানাওয়াট, কোনো হাদিস আজ পর্যন্ত নাই বা কোনো ইতিহাসবিদ উল্লেখ করেনি যে 12 রবিউল আউ্বালই তার জন্মদিন। কিন্তু আমাদের দেশের অসংখ্য হুজুর কত বড় বড় পাগড়ি জুব্বা বিশাল মাহফিল আর সেই দিনকে উপলক্ষ করে যে আলোচনা করে, বিদাত চালু করে, প্রচার করে, জানি না তাদের অবস্থা আল্লাহ কি করবে। তো অনুরূপভাবে এই 27 রজব 27 তারিখে নির্ধারণ করা একটা বিদাত, অথচ এ ব্যাপারে কোনো সহি সন্না নাই যে 27 রজবই রাসুলের মিরাজ ছিল। দলিল জানতে হবে, বিভিন্ন কিতাব পড়তে হবে, মানুষের কথা শুনেই আমি 27 রজব মানে একটা হৈহল্লোরভাবে তার কথা শুনে নিব এমনটি তো হবে না। জানতে হবে যে আসলে তার এই রাত্রিতে 27 রজবই ছিল কিনা, এ ব্যাপারে যে সমস্ত বর্ণনা এসেছে এর তিনটা কথা এসেছে, ইখতিলাফ আছে, ইখতিলাফের মধ্যে তিনটা কওল আছে। যেমন ইবনে সাআদ আত-তাবাকাত নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ডের 213-14 পৃষ্ঠায় যে তার রজব ভ্রমণ ছিল, মিরাজ ভ্রমণ ছিল এই হিজরতের 1 বছর পূর্বে। হিজরতের 1 বছর পূর্বে কোনো দিন নির্ধারণ করেনি, কিন্তু এই হাদিসটি যে তিনি উল্লেখ করেছেন বা কওল আসারে উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে, এ হাদিস কওলটিও হলো জয়ীফ, মাতরুক, প্রত্যাখ্যান। এরপরে আল ইমাম বাইহাকি দালাইলুন নবুয়া, মাশহুর কিতাব, প্রচিত কিতাব দালাইলুন নবুয়া, তার 2 নম্বর খণ্ডে 354 পৃষ্ঠে উল্লেখ করেছেন যে একই রকম ভাবে যে হিজরতের 1 বছর পূর্বে রজব, না রজব না মানে লাইলাতুল মিরাজ ছিল, আকাশ ভ্রমণ ছিল, কিন্তু এই কথাটিও জয়ীফ। এরপরে আর একটা কওল বলছেন যে হিজরতের 1 মাস পূর্বে বা কিছু কয়েক মাস পূর্বে, রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন তার কয়েক মাস পূর্বে আসমান ভ্রমণ ছিল, এটাও ইমাম বাইহাকি দালাইল নবুয়া 2 নম্বর খণ্ডে 355 পৃষ্ঠা উল্লেখ করেছেন, কিন্তু এই কথাটিও জয়ীফ, এসনাদ জয়ীফ, সানাদ জয়ীফ, এটিও গ্রহণযোগ্য কওল নাই। তারপর এরপর আর একটি কওল উল্লেখ করেছেন ইবনে আব্দুল বার, প্রসিদ্ধ একজন মহাদ্দেস, মোয়ারেখ, ইতিহাসবিদ, তিনি বলছেন একটা কওল উল্লেখ করে বলছেন যে খামসা সিনিন, বে খামসা সিনিন, রাসুলের আসমান ভ্রমণটা ছিল এই নবুয়াতের 5 বছর পূর্বে। তো এই কথাটিও হলো জয়ীফ, এটাও হলো মাত্র প্রত্যাখ্যান। সর্বশেষ আলেম সাবি সালেহুন গুনের আলেমগণ যেটা প্রাধান্য দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণকে কেন্দ্র করে কোনো দিন কোনো মাস নির্ধারণ করা যাবে না, যা এমন কোনো সহি সন্না থেকে প্রমাণ নাই। ইমাম ইবনে কাসির, তাফসির ইবনে কাসির লেখক, তার একটা কিতাব বেদায়া ওয়ান নেহায়া, বেদায় নেহায়া 3 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন যে এই মর্মে কোন সহি রাওয়াত পাওয়া যায় না যে এই দিনে হয়েছে বা এই মাসে হয়েছে বা এই বছর হয়েছে। সুতরাং এটা কোনো দিনকে নির্ধারণ করা এটা একটা বোকামি, একটা জাহিলি, একটা একটা মূর্খতা, তাই এই দিনকে নির্ধারণ করা যাবে না। এটা বলা যাবে যে হিজরতের পূর্ব মক্কায় থাকা অবস্থায় তার ভ্রমণটা হয়েছে, এটা বাস এই বিশ্বাসটাই করতে হবে। সুতরাং এই দিন একটা দিন নির্ধারণ করা এটা একটা বোকামি বেদাত, আর এই উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান করা এটা একটা হারামি, এটা একটা বেদাত। যেমন কিছু মানুষ কি করে, রজব মাস ফজিলতপূর্ণ মনে করে এ মাসে বিভিন্ন ইবাদত করে, এ মাসে উমরা করে, এটাকে রজবি উমরা বলা হয়ে থাকে, বেশি বেশি করে নফল নামাজ পড়া এবং নফল রোজা রাখা সবাই বেদাতের অন্তর্ভুক্ত। তাহলে এই মাসে কোনো ফজিলত নাই, বিশেষ কোনো ফজিলত নাই যে এ মাসে রাসূল ভ্রমণ করেছে, এটা তো একটা মানে অসত্য মিথ্যা বানাওয়াট। দ্বিতীয়ত হলো যে এই দিনকে কেন্দ্র করে সারা রাত্রি যে নামাজ পড়া হয়, তো এই সম্পূর্ণ নামাজটা হলো বেদাতি নামাজ, সম্পূর্ণ হলো একটা পাপী নামাজ। পড়লেই যে নামাজ কবুল হয়ে যাবে এমনটি নাই। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। রাসূলের জীবনীতে কয়েকটি ঘটনা ঘটছে, এক সাহাবী এসে নামাজ পড়ে চলে যাচ্ছে, রাসূল বলছে যে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এর যা সল্লি, তুমি কি করে নামাজ পড়ো, কেন তুমি নামাজ পড়োনি, কারণ না তার নামাজ হয়নি। লাম তুসাল্লি শব্দটির অর্থ হলো যে নামাজ পড়োনি, মানে নামাজ তুমি যে পড়েছো এই কথাটা বলেননি, যে তুমি নামাজ পড়েছো কিন্তু নামাজ অসম্পূর্ণ হয়েছে বা ভুল হয়েছে এই কথাটাও তিনি বলেননি, বলছেন যে নামাজ পড়োনি। তাহলে নামাজ পড়লেই শুধু নামাজ কবুল হয়ে যাবে এমনটি নয়। তো সারা রাত নামাজ পড়ার যে হাদিস থাকলে না আপনি পড়বেন, হাদিস না থাকলে হুজুর বলেছে, উমুক পীর বলেছে, মানুষের হাল্লাজির কথা যেমন যে আমি আল্লাহ আমি বলছি তুমি এটা করো, আর এই মানুষের হাল্লাজি বললোই আমি শুনে নেবো আর সেটাই আমি বিশ্বাস করে নেব। তো সেই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপর মিথ্যা তহমত দিবে তার স্থান হলো জাহান্নাম, তার স্থানকে সে বানিয়ে নিল, ঠিকানা তার জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং রাসূলের নাম দিয়ে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে, খুব গভীরভাবে কথা বলতে হবে, রাসূলের নাম দিয়ে চালিয়ে দিবেন সমাজে মানুষকে বিভ্রান্ত করবেন, এমনটি যদি যদি হয় তাহলে আপনার স্থান হবে জাহান্নামে। সুতরাং এই দিনকে কেন্দ্র করে উমরি রজবি উমরা পালন করা বা নফল নামাজ পড়া, রোজা রাখা সম্পূর্ণ বেদাত, এটা এ ব্যাপারে কোনো সন্না থেকে কোনো দলিল নাই যে এই দিনকে কেন্দ্র করে কিছু আছে। হালুয়া রুটি যতক্ষণ সারা যার রাত্রি যত নামাজ পড়েন কোনো ফায়দা নাই, সুতরাং এই দিনকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে সম্পূর্ণ ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহু আমিন। এরপরে আরো কিছু আলোচনা সামনে করব, আজকে আমার একটু কাজ আছে বাইরে যেতে হবে, তাই আমি আজকে এখান এই পর্যন্ত শেষ করছি আপনাদের কাছে।